أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
ہم اس بات کو قرآن کریم میں پڑھتے بھی ہیں
قرآن شریف ہمرا ایک کتھا پورے تھا کی
ہماری تقریروں
ہمارے بھی بکریتا بن خود بھائی کتھا بار بار برننا کرا ہوئے تھا کہ ہمیں ہوتا بہو بار اے پریکھا پٹے
اللہ تعالیٰ
आलोचना करे थी जब मानव सृष्टि का उद्देश्य वर्णना करते कि अल्लाह ताला बोलें जो अमा खलकतुल जिन्न वल इंस अल्लाह लियाबुदून
नहीं पैदा किया गया
जिन एवं मानुष के केवल एक उद्देश्य सृष्टि करा है थे ताहलो अमार इबादत करा अर्थात मानव जन्मेर उद्देश्य হলো খোদার পূর্ণ দাসত্ব দাসত্বের জোয়াল কাঁধে বহন করা পূর্ণ বান্দা হওয়া বান্দা হওয়া কাকে বলে ইয়াবুদুনের অর্থ কি ইয়াবুদুন বা ইবাদতের অর্থ হলো পূর্ণ দাসত্ব আর সমস্ত শক্তি সামর্থ্য কে নিয়োজিত করে খেদমত করা ইবাদতের দায়িত্ব পালন করা অর্থাৎ আন্তরিক ইবাদত করা আন্তরিকভাবে ইবাদত করা এবং পূর্ণ ভালোবাসার সাথে ইবাদত করা ইবাদতকে বোঝা মনে না করা পূর্ণ ভালোবাসা অর্থাৎ এমন ভালোবাসা যা শুধু আল্লাহর সত্তার সাথে সম্পর্কযুক্ত থাকবে ইবাদতের আরেকটি অর্থ হল পূর্ণ বিনয় অবলম্বন আল্লাহর অগণিত সৃষ্টি রয়েছে বিভিন্ন সৃষ্টির উপর বিভিন্ন দায়িত্ব ন্যস্ত করেছেন তিনি সবাই স্বগণ্ডিতে নিজ নিজ দায়িত্ব পালন করছে নিজ নিজ কাজ করে চলেছে অর্থাৎ তারা যেন খোদার আনুগত্যই করছে পক্ষান্তরে মানুষকে নিন মানুষকেও আল্লাহ তাআলা নিজেই বলেন যে তোমার উপর একটি দায়িত্ব আমি ন্যস্ত করেছি সেই দায়িত্ব কি সেই দায়িত্ব হলো তোমারকে যে সৃষ্টি করা হয়েছে সৃষ্টির উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করো সেই দায়িত্ব যে দায়িত্ব তোমার উপর ন্যস্ত হয়েছে যে লক্ষ্য তোমার নির্ধারিত হয়েছে যা তোমার সৃষ্টির উদ্দেশ্য তা অর্জনের চেষ্টা করো কিন্তু কজন মানুষ এমন আছে যারা একথা মেনে চলে পৃথিবীর অন্যান্য মানুষকে বাদ দেন আমরা মুসলমানদেরকে দেখি কতজন তাদের এমন আছে যারা পূর্ণ আনুগত্য এতাত এবং গভীর আন্তরিকতার সাথে খোদার জন্য একটা বিশেষ ভালোবাসার চেতনা সমৃদ্ধ হয়ে তার ইবাদত করে পরিসংখ্যান যদি একত্রিত করা হয় তাহলে খুব কম মানুষই এমন পাওয়া যাবে। বরং প্রথাগত ভাবেও না চাইতেও খোদার ইবাদতকারীর সংখ্যা খুব বেশি নয়, এদের অধিকাংশ তো নামাজই পড়ে না। অদ্ভুত বিষয় হল অন্যান্য সৃষ্টির উপর যে কাজ ন্যস্ত হয়েছে তারা তো সেই কাজ করে চলেছে, সেই দায়িত্ব পালন করছে, তারা অবাধ্য হচ্ছে না। কিন্তু মানুষকে স্পষ্টভাবে বলা হয়েছে যে তোমাদের জীবনের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করেছেন, যা তিনি তোমাদের সামনে রেখেছেন, যে দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে, যে লক্ষ্য তোমাদের অর্জন করতে হবে। কিন্তু মানুষ এর অবাধ্য হয়, মানুষ তার অবাধ্য হয়, এর অন্যথা করে। কথায় বলা যায় যে অন্যান্য সৃষ্টি এবং অন্যান্য বস্তু নিচয় আনুগত্যের আনুগত্য করছে, কিন্তু মানুষের মাঝে সেই আনুগত্য নেই। কেন? এটি এজন্য যে আল্লাহ তাআলা পুরো সৃষ্টির মাঝে কেবল মানুষকে স্বাধীনতা দিয়েছেন, সে নিজের ইচ্ছা অনুসারে কোন কাজ করতে পারে নাও করতে পারে। খোদার নির্দেশ অনুসারে সে যদি নিজের সৃষ্টির উদ্দেশ্য বোঝে যে কেন সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ পূর্ণ বিনয় অবলম্বন, পুরো আকৃতি মিনতি প্রদর্শন আর পূর্ণ ভালোবাসা এবং প্রেম আর নিজের সমস্ত সম্পর্ক যদি তার খোদার উদ্দেশ্যে হয়ে থাকে, পাপ এবং অহংকারকে সম্পূর্ণভাবে পরিহার করে আল্লাহর দরবারে ঝোঁকা আর এর ফলশ্রুতিতে খোদাও মানুষের প্রতি দৃষ্টি দেন, তার কাছে ফিরে ফিরে আসেন, তাকে নিজের স্নেহ এবং ভালোবাসায় সিক্ত করেন। এক কথায় মানব সৃষ্টি করে আল্লাহ তাআলা অবাধ্যতা এবং আনুগত্যের দুটো পৃথক গণ্ডি নির্ধারণ করেছেন। মানুষের সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট করে এটি বলেছেন যে আমার আনুগত্য এবং এতাতের গণ্ডিতে যদি থাকো তাহলে আমার পূর্ণ বান্দা হিসেবে আমার নিয়ামত রাজের উত্তরাধিকারী হবে, আর সেই নিয়ামত লাভ করে যাওয়ার কোন সীমা নেই, ক্রমাগত ভাবে নিয়ামতের মাত্রা বর্ধিত হবে। কিন্তু অন্যান্য সৃষ্টির শুধু একটি গণ্ডি, একটি পরিধি, যে পরিধিতে থেকে তাকে কাজ করতে হয়, তাই তার কাছে বা তার জন্য আনুগত্য হবে, তা ছাড়া অন্য কোনো পথ নেই, অন্য কোনো রাস্তাও নেই, অন্য কোনো অপশন নেই। যেখানে অন্য কোনো রাস্তা নেই তাদের জন্য সওয়াব বা পুরস্কারের কোনো প্রশ্নই ওঠে না। তাদের মাঝে দুটো বিষয়ের মাঝে একটি অবলম্বন করার শক্তি নেই, যা বলা হয় সেটি তাদেরকে অবলম্বন করতে হয়। অতএব এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা শুধু মানুষের মাঝে বা এই বিশেষত্ব মানুষেরই যে তার সামনে দুটো রাস্তা আছে, যে দুটোর একটি সে অবলম্বন করতে পারে। একটি হল নিজ সৃষ্টির উদ্দেশ্যকে অর্জন, আল্লাহর ভালোবাসা অর্জন, এর জন্য বিনয় অবলম্বন, এবং দ্বিতীয় দিক হল এই লক্ষ্য অর্জন না করে খোদার অবাধ্যদের শ্রেণীভুক্ত হয়ে তার ইবাদতের গণ্ডি থেকে গণ্ডি বহির্ভূত হয়ে সে শয়তানের দাসত্ব করতে পারে, যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতি স্বরূপ মানুষ খোদার শাস্তির লাভের যোগ্য হয়ে যায়। সুতরাং খোদার নির্দেশ মান্য করে তার পূর্ণ আনুগত্য করে মানুষ খোদার প্রকৃত বান্দা হতে পারে। আর এই বিশেষত্ব আর এই বৈশিষ্ট্য কেবল মানব জাতিকে দেয়া হয়েছে, এমনকি ফেরেশতাদেরও এই মর্যাদা নেই, তাদেরকেও এই পদমর্যাদা দেয়া হয়নি। সুতরাং মানুষের প্রতি এটি খোদার অনুগ্রহ যে তিনি তাকে সৃষ্টির এমন এক উদ্দেশ্য নির্ধারণ করেছেন তার জন্য, যা অর্জন করে সে খোদার একান্ত স্নেহভাজনদের অন্তর্ভুক্ত হতে পারে, বরং সেই মর্যাদায় সে উপনীত হতে পারে যেখানে পৌঁছা ফেরেশতাদের জন্য অসম্ভব। সুতরাং মানুষ একান্ত সৌভাগ্যবান যে খোদা তাকে সৃষ্টি করে অন্য সৃষ্টির মাঝে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এই শ্রেষ্ঠত্বের শর্ত হলো আমি যে শক্তি নিচয় এবং এই সামর্থ্য আর যেই গুণাবলী আর বৈশিষ্ট্য যে মন মস্তিষ্ক আর যে শক্তিবৃত্তি তোমাদের দিয়েছি যা অন্য কোন সৃষ্টিকে দেইনি বা দেয়া হয়নি, এই শক্তি আর এই বৈশিষ্ট্যকে আমার স্নেহ আমার স্নেহ লাভ আমার আনুগত্য আমার পূর্ণ এতাত এবং এসবকে যদি আমার ইবাদতের মাঝে কাটাও আর সৃষ্টির উদ্দেশ্য যদি অর্জন করো তাহলে আমার স্নেহ ভাজন হবে আমার স্নেহ লাভ করবে। যেভাবে আমি বলেছি যে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন তাকে ভালো মন্দের মাঝে কোন পথে অবলম্বন করবে এ বিষয়ে তার স্বাধীনতা রয়েছে, সে কি পাপ জাগতিক চাঞ্চিক জাগতিক আকর্ষণ যা মানুষকে নিজেদেরকে আকর্ষণ করে এই সমস্ত আকর্ষণ অনেক সময় পরীক্ষা হিসেবে সামনে এসে যায়। অনেক সময় মানুষ পুণ্যের পথ অনুসরণ করে নেকির পথে চলে হঠাৎ করে কোন বস্তু সামনে এসে যায় যা তাকে এই পথ থেকে বিচ্যুত করে পুণ্যের পথ থেকে বিচ্যুত করে। আজকের বিশ্বে তো পদে পদে এমন বিষয়াদি বিরাজমান যা পুণ্যের পথযাত্রীকেও নিজের দিকে আকর্ষণ করে বা টেনে নেয় বা আকর্ষণের চেষ্টা করে। মানুষ যদি এগুলো এড়িয়ে চলতে পারে এবং তার শেষের উদ্দেশ্য যদি তার হঠাৎ করে মনে পড়ে তাহলে খোদা তার বান্দাকে প্রভূত দানে ভূষিত করেন এবং লোকের পদমর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করেন। মানুষের সৃষ্টির উদ্দেশ্য তার সামনে স্পষ্ট করে সবচেয়ে বড় যে এসান বা অনুগ্রহ খোদা বান্দাদের প্রতি করেছেন তা হল খোদা তাআলা তার মহাপুরুষদের প্রেরণ করেন তার রসুলদের প্রেরণ করেন যারা বান্দাদের তার সৃষ্টির উদ্দেশ্যের প্রতি ডেকে থাকেন সৃষ্টির উদ্দেশ্য অর্জনের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করেন যারা মানুষকে পাপের গহ্বরে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করেন রক্ষা করার চেষ্টা করেন যারা মানুষকে সঠিক পথ থেকে স্লিপ করা থেকে রক্ষা করেন যারা মানুষকে পাপ পুণ্য সম্পর্কে অবহিত করেন পাপ পুণ্যের পার্থক্য সম্পর্কে অবহিত করেন এমন লোকদের কথা কোরআনে খোদা তাআলা এভাবে উল্লেখ করেন যা একটি দোয়ার আকারে সংরক্ষিত আছে রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমানু বিরাব্বিকুম ফা আমানা রব্বানা ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই আয়াতের অনুবাদ হলো হে আমাদের প্রভু আমরা নিশ্চয় এক আহ্বানকারীর আহ্বান বা ডাক শুনেছি যিনি ঈমানের কথা ঘোষণা করছিলেন বলছিলেন যে তোমাদের প্রভুর সত্তায় ঈমান আনো সুতরাং আমরা ঈমান আনয়ন করেছি সুতরাং হে আমাদের প্রভু আমাদের পাপ ক্ষমা করো আর আমাদের দুর্বলতা তুমি দূরীভূত করো আর পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে আমাদের মৃত্যু দাও। তবে এই যে আহ্বান করা যে ডাকা বা এই যে আহ্বানকারী আহ্বানকারীরা খোদার পক্ষ থেকে এসে থাকেন মানুষের জন্মের যে উদ্দেশ্য সেটি তার সামনে স্পষ্ট করার জন্য আসেন মানুষকে খোদার নৈকট্য অর্জনের পথ সম্পর্কে অবহিত করার জন্য আসেন। অতএব সৌভাগ্যবান তারা যারা এমন আহ্বানকারীর এমন মুনাদের ডাক শুনে কর্ণপাত করে এবং তারা বলে যে আমরা এমন এক আহ্বানকারীর আহ্বান কে শুনেছি সেই আহ্বানকারী খোদার পক্ষ থেকে এসে থাকেন। সেই মুনাদি সেই আহ্বানকারী কি আহ্বান করেছেন কোন দিকে ডেকেছেন বা কোন দিকে ডাকেন, কোন ব্যবসা বাণিজ্যের প্রতি ডেকেছেন, কোন জাগতিক স্বার্থের দিকে ডেকেছেন, কোন ধন সম্পদ বা জাগতিক উপায় উপকরণের দিকে আহ্বান করেন না, বরং সে আওয়াজ এমন এক ব্যক্তির হয়ে থাকে, এমন এক আহ্বানকারের হয়ে থাকে যিনি এই ঘোষণা করেন যে হে মানব জাতি, ঈমান আনো, তোমরা মেনে নাও। কি মানবে, কার কথা মানবে, কিসে ঈমান আনবে? তিনি বলেন যে আমেনু বিরাব্বিকুম, তোমাদের প্রভুকে মানো, তোমাদের প্রভুর সত্তায় ঈমান আনো, তাকে মানো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের লালন পালন, তোমাদের প্রতিপালনের ব্যবস্থা করেছেন, তুচ্ছ অবস্থা থেকে তোমাদেরকে উন্নতির উচ্চ মার্গে পৌঁছিয়েছেন, তোমাদের উন্নতির মহান মার্গে পৌঁছিয়েছেন, তার নির্দেশাবলী শিরোধার্য করো, খোদার কৃতজ্ঞ বান্দা হিসাবে তার নির্দেশাবলী মেনে শিরোধার্য করে সৃষ্টির যে উদ্দেশ্য, জন্মের উদ্দেশ্য, সেটি লাভের চেষ্টা করো। অতএব এই আহ্বানকারীর ডাকে, আহ্বানে সাড়া দিয়ে আমরা বলি যে ফা আমান্না, সুতরাং আমরা ঈমান এনেছি। একই সাথে আমরা আমাদের প্রভুর কাছে দোয়া করি, বিনয়ের সাথে তার দরবারে নিবেদন করি যে রব্বানা ফাগফির লানা দুনুবানা, হে আমাদের প্রভু, আমাদের পাপ পঙ্কিলতা ক্ষমা করো, আমাদের মানা এবং এই কথার উপর প্রতিষ্ঠিত থাকা তোমার বিশেষ কৃপা এবং অনুগ্রহ ছাড়া কোনোভাবে সম্ভব নয়, তোমার আদেশ নিষেধ অনুসারে জীবনযাপন সেগুলো মেনে চলা তোমার কৃপা এবং তোমার সাহায্য ছাড়া অতি কঠিন একটি বিষয়। তোমার সাহায্য যদি না আসে তাহলে এই গুরুভার বহন করা আমাদের জন্য সম্ভব নয়। আমরা সবসময় ভুল করে আসছি, অগণিত ভুল ভ্রান্তের শিকার আমরা, তোমার সত্তারিয়ত, তোমার দোষ ত্রুটি ঢেকে রাখা এবং তোমার গফার হওয়া, ক্ষমা মার্জনা করাই অশুভ পরিণাম থেকে আমাদের রক্ষা করতে পারে এবং করে থাকে। তোমার করুণারাজি যা সবকিছুর উপর সবকিছুকে পরিবেষ্টন করে আছে তা সদা আমাদের উপরও ছায়া করে রেখেছে, ছায়া প্রসারিত করে রেখেছে, ভুল ভ্রান্তি এবং স্খলন থেকে নিজ শক্তি বলে নিরাপদ থাকার শক্তি আমাদের নেই। হে আল্লাহ, তুমি আমাদের প্রভু, পণ্যের তৌফিক দেয়া আর পণ্যের ক্ষেত্রে আমাদের উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাওয়া আর ইমানের উপর প্রতিষ্ঠিত থাকা, আর এক্ষেত্রে উন্নতি তোমার ফজল এবং কৃপা ছাড়া সম্ভব নয়, নিঃশক্তি বলে আমরা এটি করতে পারি না, শয়তানের কোনো আক্রমণ থেকে নিজেদের আমরা নিরাপদ রাখতে পারি না। সুতরাং তুমি আমাদের ইমানের উপরও প্রতিষ্ঠিত রাখো আর ইমানের ক্ষেত্রে উন্নতিও দাও বা উন্নতি দিয়ে থাকো। সুতরাং আমাদেরকে এই দোয়া করা উচিত যে হে আল্লাহ, আমাদের ঈমান বৃদ্ধি করো, আমাদের ঈমানকে দৃঢ় করো, যেন আমাদের পাপ ক্ষমা হয়, আমরা যেন সে সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা সত্যিকার অর্থে ঈমান আনয়নকারী। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের দোষ ত্রুটি তুমি ক্ষমা করো, আমাদের ভুল দুর্বলতা ভুল ভ্রান্তিকে দূরীভূত করো, এই আমাদের ভুল ভ্রান্তি দূরীভূত হওয়ার পথে যত বাধা আছে তা যেন দূর হয়ে যায়, কারণ আমাদের পাপকে এমন ভাবে মুছে দাও, মিটিয়ে দাও যেন কখনো পাপ হয়নি, সকল শাস্তি থেকে আমাদের নিরাপদ রাখো। আমরা যখন তোমার দরবারে উপস্থিত হই আমরা যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারে যারা পুণ্যে বহু যোজন যোজন এগিয়ে আছে, যেখানে তুমি নিজে এই মর্যাদা লাভের জন্য দোয়া শিখিয়েছো যে তাওয়াফানা মাল আবরার, পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে আমাদের মৃত্যু দাও। হে আল্লাহ। তাই এটি যেন না হয় যে ইমান আনা সত্ত্বেও আমরা ইমান থেকে দূরে সরে যাব। যুগের সংশোধনের জন্য সকল যুগে তুমি তোমার মুনাদি, তোমার দিকে আহ্বানকারী রসুল প্রেরণ করে থাকো। একবার এটি গ্রহণ করার পর আমরা যেন অহমিকার শিকার হয়ে নিজের বানানো সন্দেহে লিপ্ত হয়ে যেন আমরা ঈমান নষ্ট না করি, আমাদের পরিণাম যেন অশুভ না হয়। তাই হে আমাদের খোদা, আমরা দোয়া করি আমাদের পরিণাম যেন কখনো অশুভ না হয়, আর আমাদের মৃত্যুর যখন সময় আসে আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি হে আল্লাহ। আর সেই সকল লোকদের যেন অন্তর্ভুক্ত হতে পারে যারা পুণ্যবান, যারা নেক, যারা পুণ্যে থাকে অগ্রগামী। আমাদের চলাফেরা, ওঠা বসা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান যেন সিরাতে মুস্তাকিম থেকে আমাদের দূরে ঠেলে না দেয়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুনাদিকে মানার পর, আল্লাহ দিকে আহ্বানকারীকে মানার পর এই দোয়াও করো, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের প্রভু, আমাদেরকে সে আমাদের মাঝে সে প্রতিশ্রুতি পূর্ণ করো যা রাসূলের মাধ্যমে তুমি দিয়েছ, আর কিয়ামত দিবসে হে আল্লাহ আমাদের লাঞ্ছিত করো না। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির কোন ব্যত্যয় করো না, প্রতিশ্রুতি ভঙ্গ করো না। রাসূলদের সাথে তোমার কিছু প্রতিশ্রুতি রয়েছে হে আল্লাহ, সেসব প্রতিশ্রুতি আল্লাহ আমাদের ক্ষেত্রেও তুমি পূর্ণ করো। আমরা যেন সে সকল কল্যাণ রাজি থেকে কল্যাণ মণ্ডিত হতে পারি, কল্যাণ রাজিতে শিক্ত হতে পারি যা তুমি তোমার রসুলদের সাথে তা তোমার প্রতি আহ্বানকারীদের সাথে যা তোমার রয়েছে বা যে প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করো না, বরং আমাদের আমল বা কর্ম যেন তোমার নির্দেশের অধীনস্থ হয়, শুধু শুধু বিশ্বাস জনিত কথা যেন না হয়, বিশ্বাসের কথাই বিশ্বাস সর্বস্বই যেন না হয়, বরং আমাদের কর্ম যেন তোমার সন্তুষ্টির কারণ, সন্তুষ্টিকে আকর্ষণ করতে পারে, তোমার নির্দেশকে আমাদের এমন ভাবে মেনে চলার তৌফিক দাও যেন আমরা কিয়ামত পর্যন্ত সেই পথ থেকে আমাদের স্খলন যেন না হয়, কোন শাস্তির শিকার যেন আমরা না হই, কোন শাস্তি যেন আমাদের জন্য আবশ্যক না হয়ে যায়। তোমার দরবারে আমরা লাঞ্ছিত লজ্জিত হিসাবে যেন মদে দণ্ডায়মান হতে হয়, জীবনের প্রতিটি মুহূর্ত যেন যে সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাটাতে পারি, আমরা যেন প্রকৃত ইবাদতের দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আর প্রকৃত বান্দা এবং দাসত্ব যেন আমাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়, আনুগত্য এবং ফরমাবরদারি বা তার থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। অতএব আয়াতগুলো থেকে স্পষ্ট বিষয়, আমি এর কিছু তাফসীর তুলে ধরেছি, এই দিকেই আল্লাহর দিকে আহ্বানকারী ডাকেন, আর সেই আহ্বানকারী কে যারা মানে তারাও এই দোয়াই করে। অতএব যে যুগ এমন দিক নির্দেশনার দুঃখ যুগ, তো এই যুগেই সবচেয়ে বড় ঈদের যুগ হয়ে থাকে, ঈদের দিন হয়ে থাকে। আমরা আমাদের সৌভাগ্যবান যে খোদা তালা আমাদেরকে সহস্র বছরের তমসাচ্ছন্ন যুগের পর আমাদের মাঝে স্বীয় প্রতিশ্রুতি অনুসারে এক আহ্বানকারীকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে তৌফিক দিয়েছেন তাকে মানার এবং গ্রহণ করার। তিনি আমাদেরকে জানিয়েছেন এবং অবহিত করেছেন যে ইসলামের সত্যিকার সুন্দর এবং আকর্ষণীয় চিত্র জগৎবাসীর সামনে তুলে ধরার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে অবহিত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস হিসেবে, নিষ্ঠাবান দাস হিসেবে আল্লাহ তালা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাকে প্রেরণ করেছেন। যিনি এসেছেন তিনি আমাদেরকে বলেছেন যে আমার প্রেরিত হওয়ার উদ্দেশ্য হল কিভাবে খোদার সত্যিকার বান্দা হতে হয় সেই পথ দেখানো, যারা আল্লাহর আদেশ, যা আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণভাবে শিরোধার্য করলেই লাভ হয়। তিনি আলাইহিস এক জায়গায় বলেছেন যে আল্লাহ তালা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন বিনয়, উন্নত নৈতিক চরিত্র আর নমনীয়তা এবং কোমলতার মাধ্যমে পথভ্রষ্ট লোকদের খোদা এবং তার পবিত্র পথের দিকে আকর্ষণ করতে পারি, ডাকতে পারি, আনতে পারি। আর যেই জ্যোতি আমাকে দেয়া হয়েছে সেই জ্যোতিতে মানুষকে সঠিক পথে যেন চালাতে পারি, এই এটি আমার আসার উদ্দেশ্য। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য কি নসিহত করেছেন, আমাদের কাছে তিনি তার কি দাবি, কি চান? আমরা যে আমান না বললাম, আমরা যে ঈমান এনেছি বললাম, সেখানে আমাদের অবস্থা এই দাবি অনুসারে কেমন হওয়া উচিত, সে সম্পর্কে হযরত মসীহ আলাইহিস সালাম যেসব নসিহত করেছেন তার কয়েকটি তুলে ধরছি। মসীহ আলাইহিস সালাম বলেন যে আমাদের জামাতের জন্য যে কথার প্রয়োজন তা হল তাদের যেন ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর সত্তায় সত্যিকার দৃঢ় বিশ্বাস এবং অন্তর্দৃষ্টি লাভ হয়, নেক কর্মে যেন কোনো আলস্য এবং উদাসীন্য না থাকে। যদি কেননা যদি আলস্য এবং উদাসীন্য থাকে ওযু করতেও কষ্ট হয়, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। যদি নেক কর্মের শক্তি সৃষ্টি না হয় আর নেক কর্মে এগিয়ে যাওয়ার জন্য যদি মানুষের নিজের মাঝে প্রেরণা না পায়, তাহলে আমাদের সাথে সম্পর্কের দাবি করা অর্থহীন। তিনি বলেন যে এতাত বা আনুগত্য সামান্য কোনো বিষয় নয়, খুব সহজ কোনো কাজ নয় এতাত করা, এটিও এক প্রকার মৃত্যুই হয়ে থাকে। এভাবে জীবন্ত ব্যক্তির খাল বা চামড়া তুলে ফেলা হয় এতাতও এমনই কষ্টকর একটি বিষয়। আজকে কোরবানির দেন আমরা বিভিন্ন প্রাণী জবাই করার পর তার খাল ছেলে ফেলি, প্রাণীর কষ্ট হয় এতে। মুসলিম ইসলাম বলছেন যে এতাত এমন একটি বিষয় যেন এক জীবন্ত ব্যক্তির চামড়া তুলে ফেলা হচ্ছে, তো তার কোরবানির চেয়েও বড় বিষয়। যে ব্যক্তি পুরোপুরি আনুগত্য করে না সে এই জামাতকে দুর্নাম করে। তিনি আরো বলেন যে বয়াত করার পর শুধু এটি মানলেই চলবে না যে জামাত সত্য, আর এতটা মানলেই সে সকল কল্যাণরাজি লাভ করবে। শুধু মানলে কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, যতক্ষণ মানুষের কর্ম বা আমল উন্নত মানের না হবে। চেষ্টা করো, যেহেতু এই জামাতভুক্ত হয়েছ তাই নেক হওয়ার চেষ্টা করো, মুত্তাকি হওয়ার চেষ্টা করো, সকল পাপ এড়িয়ে চলো, সকল পাপ বর্জন করো, দোয়া আকুতি মিনতি বিনয় অবলম্বন করো, সদকা খায়রাত করো, কোমল ভাষায় কথা বলো, সেগফার করা যেন তোমার রীতি হয়, নামাজে দোয়া করো। তিনি আরো বলেন নামাজ এবং ইস্তেগফার হৃদয়ের ঔদাসীন্য দূরীভূত করার জন্য অনেক সুন্দর একটি চিকিৎসা। মাহুষত নামাজে দোয়া করা উচিত, হে আল্লাহ আমার এবং আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি কর। মানুষ যদি আন্তরিকতার সাথে দোয়া করা অব্যাহত রাখে তাহলে এটি নিশ্চিত কথা যে কোনো সময় সেই দোয়া গৃহীত হবে। তিনি বলেন নামাজই এমন একটি নেক কর্ম যা পড়লে শয়তানি দুর্বলতা দূরীভূত হয়, আর এরই নাম হলো দোয়া। নামাজের নামে দোয়া। শয়তান চায় যে নামাজে মানুষ ঔদাসীন এবং দুর্বলতা প্রদর্শন করুক, কেননা সে জানে যে মানুষ যতই নিজের সংশোধন করবে, আত্মসংশোধন করবে, নামাজের মাধ্যমেই করবে, নামাজের মাধ্যমেই সংশোধন সম্ভব। তাই যোগ ইমাম যেই অশেষ ধন ভাণ্ডার আমাদের জন্য রেখে গেছেন তা থেকে কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটি ঈদ তখন হয়েছে যখন আল্লাহ তাআলা হযরত মসীহ ইসলামকে পাঠিয়েছেন, তখন ছিল পৃথিবী ব্যাকুল উৎকণ্ঠিত। ধর্মের জন্য যাদের হৃদয় বেদনা ছিল তারা ছিল চরম দুশ্চিন্তাগ্রস্ত। মুসলমানরা ঈদ উদযাপন করত, কিন্তু সেই ঈদে সেসব ঈদে এমন মানুষ যাদের হৃদয়ে ইসলামের জন্য বেদনা ছিল তারা ছিল ব্যতিব্যস্ত, তারা ছিল উৎকণ্ঠিত, তারা যুগ মসির অপেক্ষায় ছিল, যুগের চিকিৎসকের অপেক্ষায় ছিল। সেই যুগ চিকিৎসক এসেছেন, তিনি অসুস্থদের আরোগ্য দান করেন যেন তারা ঈদের প্রকৃত খুশি বা আনন্দকে উপভোগ করতে পারে। এর বহিঃপ্রকাশ আমাদের জামাতের ইতিহাসে আমরা দেখি। মুন্সী আহমদ জানের প্রেক্ষাপটে এমন কথার দৃষ্টান্ত দেখা যায়, যিনি হযরত মসীহ মওউদের সাথে বিশেষ সম্পর্ক রাখতেন। মসীহ মওউদের তাকওয়া, ইবাদত এবং তার আধ্যাত্মিক মর্যাদা তার দাবির পূর্বেই তিনি অনুমান করতে পেরেছিলেন। তিনি হযরত মসীহ মওউদের কাছে নিজের হৃদয়ের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন যে আমরা হলাম যুগের রোগাক্রান্ত মানুষ, তুমি যুগের চিকিৎসক হও যেন আমরা প্রকৃত ঈদের অভিজ্ঞতা করতে পারি। তার মসীহ মওউদের বয়াত নেয়ার পূর্বেই মুন্সী আহমদ জান সাহেবের ইন্তেকাল হয়, কিন্তু সে যুগে মসীহ মওউদের যুগে যারা বয়াত করেছেন তারা এবং যার পরে যারা বয়াত করেছেন প্রকৃত ঈদ তো তাদেরই, নিঃসন্দেহে সত্যিকার ঈদ এবং প্রকৃত ঈদ তারই হয় যে সুস্থ থাকে এবং প্রিয়দের মাঝেও সে আর স্বাচ্ছন্দ্যে আনন্দে জীবন কাটায়। অতএব আধ্যাত্মিক রোগীদের চিকিৎসার জন্য ইসলামের দোদুল্যমান নৌকাকে নিরাপদ তীরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে যুগের কান্ডারি পাঠিয়েছেন তিনি অনেকেই আধ্যাত্মিক আরোগ্য দিয়েছেন। এ সংক্রান্ত বহু ঘটনা জামাতের ইতিহাসে সংরক্ষিত আছে, বরং এখনো অনেক ঘটনা এমন ঘটছে, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আমি আপনাদের সামনে তুলেও ধরি। অনেকেই লেখে এমন ঘটনা যে সত্য গ্রহণ করে আমরা শান্তি লাভ করেছি, আমাদের হৃদয় প্রশান্ত হয়েছে। আর সত্যি প্রকৃত ঈদ হলো হৃদয়ের প্রশান্তি যা আমরা আজকে লাভ করেছি, এর পূর্বে কখনো তা আমাদের ভাগ্যে জোটেনি। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু একবার এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে একটি দৃষ্টান্ত দিয়েছেন যে দেখো কোন জমায়েতে বা কোন সমাবেশে যদি বহু মানুষ থাকে, কারো সন্তান যদি হারিয়ে যায় আর দুই এক ঘন্টা পর সেই সন্তান যখন সে ফিরে পায়, সন্তানকে সন্তান এবং পিতা কতই না আনন্দিত হয়। একইভাবে খোদা থেকে যে বিছড়ে গেছে, যে বান্দা খোদা থেকে দূরে চলে যায়, খোদা যখন তাকে সন্ধান করে না, সে খোদাকে সন্ধান করে, তখন খোদাও তার প্রতি সন্তুষ্ট হন আর বান্দাও খোদার প্রতি সন্তুষ্ট হয়। তিনি বলেন যে প্রকৃত ঈদ এটি, এই ঈদ সেই ঈদের পথ প্রদর্শন করে, সেই ঈদের পথপানে মানুষকে পরিচালিত করে। সে যা আমাদের বাহ্যিক ঈদ সেই প্রকৃত ঈদের ঈদেরই পথ প্রদর্শন করে। ঈদ ঘরে এবং স্বদেশেই ভালো মনে হয়, যারা মুসাফের যারা প্রবাসে থাকে তারা তাদের ঈদ অন্তঃসার শূন্য হয়ে থাকে। এক ব্যক্তি যদি জঙ্গলে পড়ে থাকে, চতুর্দিকে যদি হিংস্র প্রাণী এবং ডাকাত বিরাজ করে, তার জীবন যদি হুমকির সম্মুখীন থাকে, তাহলে তার ঈদের আনন্দ সে কিভাবে লাভ করতে পারে? প্রকৃত ঈদ তার যে ঘরে থাকে, সন্তান স্ত্রীদের সাথে মাঝে থাকে, আত্মীয় স্বজনের মাঝে ঈদ উদযাপন করে। প্রকৃত ঈদ তারই যে বন্ধু বান্ধবের মাঝে থাকে, যে হুমকি এবং আশঙ্কা মুক্ত ঈদ করে, তারই ঈদ সত্যিকার ঈদ। তাই যে ব্যক্তি খোদার পথ থেকে বিভ্রান্ত, ভ্রষ্টতার জঙ্গলে যে হাবুডুবু খেতে থাকে, তার প্রকৃত ঈদ কিভাবে ভাগ্যে জুটতে পারে? ঈদ তো হলো আনন্দের নাম, আর আনন্দ হৃদয়ের শান্তি এবং প্রশান্তি থেকে উদ্ভূত হয়, উৎসারিত হয়। সকল ভালোবাসার কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ, আর মোমেনের জন্য আল্লাহই এসবের কেন্দ্রবিন্দু হওয়া উচিত, আর তার প্রতি সত্যিকার ভালোবাসা থাকা উচিত। অতএব আনন্দ সেই লাভ করবে, আর প্রকৃত ঈদ তারই হবে যে তার মনিবের বা তার খোদার দরবারে পৌঁছে যায়। কারণ সকল প্রকার প্রশান্তি এবং আনন্দের উৎসস্থল হলেন সেই পবিত্র সত্তা। এই সত্যই আমাদের শিরোধার্য করার অবলম্বনের আর বরণের চেষ্টা করতে হবে। প্রকৃত ঈদ যদি উদযাপন করতে হয় নিজের আধ্যাত্মিক স্বাস্থ্যের চিকিৎসার মাধ্যমে সম্ভব, পথ থেকে বিভ্রান্ত হওয়া থেকে রক্ষার মাধ্যমেই প্রকৃত ঈদ হতে পারে, যার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত। আমি যে পূর্বেই বলেছি যে আল্লাহ তাআলাই শয়তান থেকে রক্ষাকারী এবং সঠিক পথে মানুষকে পরিচালিত করে, তাই দোয়া করা উচিত। যোগ ইমামকে মেনেছেন, তার কথাও মেনে চলার প্রয়োজন রয়েছে যেন খোদার সাথে আমরা সত্যিকার অর্থে সম্পৃক্ত হতে পারি, আর এভাবে আমাদের জন্মের এবং সৃষ্টির উদ্দেশ্য যেন আমরা অর্জনে সফল হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। খোদা সানিয়ার পর দোয়া হবে, দোয়াতে সেসব লোকদের বিশেষভাবে স্মরণ রাখবেন যারা উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও ভ্রষ্টতায় হাবুডুবু খাচ্ছে। খোদা তাদের সঠিক পথের দিশা দেন, তাদের হেদায়েতের ব্যবস্থা করুন। এই ভ্রষ্টতায় নিপতিত থাকার কারণে পরস্পরের প্রতি জুলম ও অত্যাচার করছে বিভিন্ন সরকার, সরকারি কর্মকর্তারা জনসাধারণের উপর অত্যাচার করছে, আর নাম সর্বস্ব স্বার্থপর ধর্মীয় নেতারা সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করে তাদের উপর জুলম এবং অন্যায় করাচ্ছে। তো উভয় দিক থেকে আমরা যেন পৃষ্ঠ আছে, অতএব খোদা তাআলা তাদেরকে এসব জুলম থেকে বের করুন, সেই ভ্রষ্টতা থেকে তাদেরকে মুক্তি দেন। যারা ঈদের খুশিকে যারা নিজেদের ঈদের খুশিকে পদদলিত করছে, অন্যদের ঈদের খুশিকে নষ্ট করছে, আর খোদার পক্ষ থেকে আগত আহ্বানকারীর ডাকে সাড়া না দিয়ে খোদার ক্রোধকে আমন্ত্রণ জানাচ্ছে, খোদা তাদের সবাইকে কাণ্ড জ্ঞান দেন, বিবেক বুদ্ধি দেন, তারা যেন সঠিক পথ অনুসরণ করতে পারে। এছাড়া আল্লাহর পথে যারা বন্দী আসিরানের রাহেমুল্লাহ তাদের জন্য দোয়া করুন, বিনা কারণে বা অনেক সময় শত্রুর শত্রুতা বশত বন্দী দশায় জীবন কাটাচ্ছে, তাদের মুক্তির আল্লাহ তাআলা বিধান ব্যবস্থা করুন। সেসব আহমদীয়দের জন্য দোয়া করুন যাদের উপর আহমদীয়তের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে কঠোর ব্যবহার করা হচ্ছে, রোগীদের রোগাক্রান্ত লোকদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ আরোগ্য দিন এবং আশু আরোগ্য দান করুন। অনেক কল্যাণকর ব্যক্তিত্ব হয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে মানবতার সেবার তৌফিক দান করুন। পৃথিবীতে বিরাজমান মোটের উপর যে ব্যাকুলতা এবং অশান্তি রয়েছে তা দূরীভূত হওয়ার জন্য দোয়া করুন। যে কোনো ভাবে যারা যে কোনো সমস্যা আবর্তে নিপতিত তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদের সমস্যা দূরীভূত করুন। ওয়াকফে জিন্দেগীরা পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মের সেবা করে যাচ্ছেন, তাদের সবার জন্য আপনারা দোয়া করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ
دعا کر لیں
اکھان دعا جو پھر
آمین. آپ سب کو عید مبارک ہو اور دنیا میں رہنے والے سب
عید مبارک جانیے, ادھر شبھیچھا جانیے.